বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 16 জুলাই, 1 শ্রাবণ এবং ফার্সি 25 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় farstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠানের সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরাকে সংসদ নির্বাচনে প্রভাবশালী নেতা মুক্তাদা সাদর অংশগ্রহণ করবেন না বলে যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ঈদের পর 14 দিনের লকডাউনে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী শিল্প কারখানা খোলা রাখার দাবি সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আলোচনার মাধ্যমে আফগান সংকট সমাধানের আহ্বান জানাল ইরান। কালানু শহরে যুদ্ধবিরতি, সারাদেশে তালেবানের একক আধিপত্য মানবে না কাবুল। বাংলাদেশে আরেকটি 111 সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা ষড়যন্ত্র করছে, অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আফগানিস্তানে যুদ্ধের ছবি তুলতে গিয়ে ভারতীয় সাংবাদিক নিহত। ভারতের উত্তরপ্রদেশে গণতন্ত্র ভেঙে পড়ছে বলে প্রিয়ঙ্কা গান্ধীর অভিযোগ। এবং ইহুদিবাদ ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে একজন লেবাননি নাগরিককে আটক করেছে বৈরুত, জিজ্ঞাসাবাদে অপরাধের স্বীকারোক্তি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। আলোচনার মাধ্যমে আফগান সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিভাগের মহাপরিচালক সাইয়েদ রাসুল মুসাবি কাবুল সফর করে এ আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার কাবুলে আফগানিস্তানের জাতীয় ঐক্য ও সংহতি বিষয়ক হাই কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে এক বৈঠকে বলেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার প্রতি ইরানের সমর্থন রয়েছে। ইরান চায় আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হোক। মুসাবি আরও বলেন, ইরানের জনগণ ও সরকার আফগানিস্তানের যুদ্ধের অবসান চায়। এ সময় আফগান নেতা আবদুল্লাহ আবদুল্লাহ শান্তি প্রক্রিয়ায় সমর্থন দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান এবং আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। আফগানিস্তানে নতুন করে সংঘাত শুরুর পর থেকে ইরান দেশটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। গত সপ্তাহে তেহরানে আফগান সরকার ও তালেবানের মধ্যে আন্তঃ আফগান আলোচনার আয়োজন করা হয়। প্রেসিডেন্ট আশরাফ গনির নেতৃত্বাধীন আফগান সরকার দেশটিতে তালেবানের একক আধিপত্য মেনে নিয়ে তাদের সঙ্গে শান্তি চুক্তিতে যাবে না। আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সারওয়ার দানিশ দেশটির কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে এক বৈঠকে একথা ঘোষণা করেন। তিনি বলেন, তালেবান গোটা দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করার চেষ্টা করছে, কিন্তু আফগান সরকার বিষয়টি মেনে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। তিনি বলেন, তালেবান গোষ্ঠী মোটেই পরিবর্তিত হয়নি। এদিকে আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি বলেছেন, তালেবান আফগানিস্তানে 3 মাসের যুদ্ধবিরতির একটি পরিকল্পনা উত্থাপন করেছে, কিন্তু তাতে তারা তাদের 7,000 বন্দীকে মুক্তি দেওয়ার দাবি তুলেছে। এ প্রস্তাব কাবুল মেনে নেবে কিনা সে কথা জানাননি নাদেরি। তালেবান গোষ্ঠী ও সরকারি সৈন্যদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মাধ্যমে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগদিস প্রদেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বন্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বাগদিস প্রদেশের গভর্নর হিসামউদ্দিন শামস বলেছেন, প্রদেশের গোত্র প্রধানদের মধ্যস্থতায় বৃহস্পতিবার দুপুর থেকে কালানু শহরে আফগান সৈন্য ও তালেবান অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ বন্ধ হয়েছে। যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে শামস তা ঘোষণা করেননি, তবে কোনো সূত্র জানিয়েছে আসন্ন ঈদ উল আজহার চতুর্থ দিন পর্যন্ত সংঘর্ষ বন্ধ রাখতে সম্মত হয়েছে দুপক্ষ। গত 8 দিন ধরে বাগদিস প্রদেশের কেন্দ্রীয় শহর কালানুর নিয়ন্ত্রণ নিয়ে সরকারি সৈন্য ও তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং এতে বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। শহরটি সর্বশেষ আফগানিস্তানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। আফগানিস্তানের 116টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার। আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের 29টি প্রদেশের 116টি জেলা বর্তমানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এসব জেলার 1,30,00,000 মানুষ তালেবান শাসনে বসবাস করছেন, কিন্তু তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। নাদিরি বলেন, তালেবানের হাতে এই 116টি জেলার পতনের ফলে এসব জেলার সরকারি স্থাপনাগুলো $50 কোটি মূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আফগানিস্তানের এই কর্মকর্তা তালেবানের হাতে 116টি জেলার পতনের কথা স্বীকার করলেও তালেবান গোষ্ঠী দাবি করছে তারা আফগানিস্তানের অন্তত 200 জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে আরেকটা 111 সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা এখনও ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, যারা 111-এর রঙিন খোয়াব দেখছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে আরেকটা 111-এর সৃষ্টি করতে সেই সময়ের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে, তবে সেই দিন আর আসবে না। 2007 সালের জানুয়ারিতে তৎকালীন সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের হাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী হবার দিনটি স্মরণে আজ শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, যারা 111-এর রঙিন খোয়াব দেখছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি বলেন, এদেশের রাজনৈতিক ইতিহাসে 111 একটি দুষ্ট খত। এই খত তৈরি হয়েছে বিএনপির হটকারী এবং ক্ষমতালোভী রাজনীতির কারণে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে একতরফা নির্বাচনের নীল নকশা করার মধ্য দিয়ে বিএনপি 111-এর প্রেক্ষাপট তৈরি করেছিল। এর আগে গতকাল ভিন্ন এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি জনগণের জন্য কিছু তো করবেই না, উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। তিনি বলেন, বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার সংক্রমণের মাত্রার সাথে তাল মিলিয়ে উচ্চ হারে ছড়িয়ে পড়ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপি মুখে বড় বড় কথা বললেও তাদেরকে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছিলেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তা অনুসরণ করে যাচ্ছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
শ্রোতা বন্ধুরা, আবারও ফিরছি সংবাদে। আফগানিস্তানে যুদ্ধের ছবি তুলতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকি। আজ দিল্লিতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দ জাই এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের ফটো সাংবাদিক হিসেবে আফগান যুদ্ধের ছবি তুলতে কান্দাহারে গিয়েছিলেন দানিশ সিদ্দিকি। কান্দাহারের স্পিন বুলদাগ জেলায় যুদ্ধ চলাকালে গতরাতে তিনি প্রাণ হারান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। মুম্বাইয়ের বাসিন্দা সিদ্দিকি রয়টার্সের সঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করেছেন। 2018 সালে ফিচার ফটোগ্রাফিতে তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন। সম্প্রতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় সিদ্দিকির তোলা ভারতের গণকবরের ছবি ভাইরাল হয়েছে এবং আন্তর্জাতিক প্রশংসা ও স্বীকৃতি পেয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ শ্রীনগরের দানমার এলাকায় নিহত ওই গেরিলারা লস্কর ই তৈয়বার সদস্য বলে বলা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ সদস্য সমন্বিত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছে। এদিকে ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সংবিধান ধ্বংস করা হচ্ছে এবং গণতন্ত্র ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী। তিনি আজ তিন দিনের সফরে লখনউতে পৌঁছে এ অভিযোগ করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, উত্তরপ্রদেশের সংবিধান ধ্বংস করা হচ্ছে, গণতন্ত্র ভেঙে পড়েছে। আজ শুক্রবার তিন দিনের সফরে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে পৌঁছে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। কংগ্রেসের পক্ষ থেকে আজ বলা হয়েছে, উত্তরপ্রদেশে আইনের শাসন শেষ হয়েছে, উত্তরপ্রদেশে নারীরা নিরাপদ নন, ডাকাতি, হত্যা ও ধর্ষণ এই রাজ্যের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আজ কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী ওই ইস্যুতে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় প্রচুর কংগ্রেস কর্মী এতে সামিল হন। আজ প্রিয়াঙ্কা গান্ধী গান্ধী মূর্তির পাদদেশে রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে দু ঘন্টা ধরে মৌনব্রত কর্মসূচি পালন করেন। প্রিয়াঙ্কা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শংসাপত্র দিয়ে বলেছেন যে করোনার ঢেউয়ে তিনি কতটা ভালো কাজ করেছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন, উত্তরপ্রদেশে উন্নয়ন হয়েছে, সেজন্য আমি জিজ্ঞেস করতে চাই এটি কি ধরনের উন্নয়ন। তিনি মুখ্যমন্ত্রীকে টার্গেট করে বলেন, যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছিল তখন আপনি পঞ্চায়েত নির্বাচন করেছিলেন, কতজন লোক তখন করোনায় আক্রান্ত হয়েছিল, কি ধরনের ব্যবস্থা করেছিলেন আপনি, কত শিক্ষক মারা গিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও আপনি নির্বাচন করিয়েছিলেন। যোগী সরকারকে টার্গেট করে প্রিয়াঙ্কা গান্ধী আজ আরও বলেন, রাজ্যে অপহরণের ঘটনা ঘটছে, ব্লক প্রধানের নির্বাচনে আপনারা এত সহিংসতা করেছিলেন যে নারী প্রার্থীদের জামা কাপড় ধরে টানাটানি করা হয়েছে, সব জেলায় প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। লেবাননের নিরাপত্তা বাহিনী ইসরায়েলি এক গুপ্তচরকে আটক করেছে। আজ এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ বলেছে, 31 বছর বয়সী এক লেবাননী নাগরিক তেল আবিবের গুপ্তচরদের সহযোগিতা করে আসছিল। তাকে শনাক্ত করার পর সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সংস্থাটি আটক ব্যক্তির পুরো নাম প্রকাশ করেনি, সংক্ষেপে তার নাম এম ওয়াই বলে জানিয়েছে। বেকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক গুপ্তচর জিজ্ঞাসাবাদে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছে। লেবানন ভূখণ্ডে দখলদার ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে। দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদ্রাই আজ বলেছেন, কারিগরি ত্রুটির কারণে তাদের একটি ড্রোন লেবাননে বিধ্বস্ত হয়েছে। লেবাননের আকাশে নিয়মিত তৎপরতার অংশ হিসেবে ড্রোনটিকে সেখানে পাঠানো হয়েছিল বলে তিনি জানান। একই সঙ্গে দাবি করেন, বিধ্বস্ত ড্রোন থেকে কোনো তথ্য খোয়া যাওয়ার আশঙ্কা নেই। তবে লেবাননের কোনো সূত্র থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পরপরই লেবাননে একই ধরনের ঘটনা ঘটল। ফিলিস্তিনের গাজাতেও তাদের একটি ড্রোন কারিগরি সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে বলে দুই দিন আগে স্বীকার করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছে, দুটি ড্রোনের মধ্যে একটিকে ফিলিস্তিনি তরুণেরা ভূপাতিত করেছে। লেবাননে সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী সাদ হারেরি মন্ত্রিসভা গঠনের প্রচেষ্টা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে মতপার্থক্যের জের ধরে তিনি সরকার গঠনের প্রচেষ্টা বাদ দিয়েছেন। এর ফলে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার 9 মাস পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন। রাজধানী বৈরুতের বাবদা প্রাসাদে প্রেসিডেন্ট আউনের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকের পর বৃহস্পতিবার শেষ বেলায় হারিরি তার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেন, তিনি প্রেসিডেন্টের কাছে যে মন্ত্রিসভা প্রস্তাব করেছিলেন মিশেল আউন তাতে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট আউন এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, সাদ হারিরি তার প্রস্তাবিত মন্ত্রিসভায় বিন্দুমাত্র পরিবর্তন আনতে রাজি হননি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আগামী শনিবার থেকে ইরাকে আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার অভিযান শুরু হবে। মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন ইরাকের প্রভাবশালী সংগঠন সাদর মুভমেন্ট এই নির্বাচনে অংশ নেবে না বলে জানা গেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
আগামী শনিবার থেকে ইরাকে আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার অভিযান শুরু হবে। তবে নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ এখনও খুব একটা অনুকূল নয়। সম্প্রতি মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন ইরাকের প্রভাবশালী সংগঠন সাদর মুভমেন্ট এই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। আগামী 10 অক্টোবর ইরাকে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সাদর মুভমেন্ট জানিয়ে দিয়েছে তারা আসন্ন নির্বাচনে অংশ নেবে না। মুভমেন্টের নেতা মুক্তাদা সাদর গতকাল টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষার জন্য আমরা তাদের নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে নির্বাচনে অংশ নেব না, এবং যারা দাবি করছে ইরাকের বর্তমান ও ভবিষ্যৎ সরকারে আমাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই। যদিও মুক্তাদা সাদর তার এই স্পষ্ট অবস্থানের বিষয়টি ইরাকের নির্বাচন কমিশন কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে জানাননি, এবং এটাও হতে পারে এর আগে তিনি যেমন রাজনীতি থেকে সরে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন কিন্তু সরেননি, ঠিক তেমনি নির্বাচনের ব্যাপারেও শেষ পর্যন্ত তিনি কি করবেন তা এখনই বলা কঠিন। কেননা যদিও মুক্তাদা সাদর দাবি করছেন তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবেন না, অথচ একদিকে আগামী নির্বাচনের জন্য তার 95 জন প্রার্থী রয়েছে, অন্যদিকে তিনি এও দাবি করেছেন সামনের নির্বাচনে তারা সবচেয়ে বেশি ভোট পাবে এবং তারা প্রধানমন্ত্রীও নির্বাচিত করতে পারবে। ইরাকি পার্লামেন্ট সদস্য রিয়াজ আল মাসুদি সম্প্রতি দৈনিক আল আখবার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ভোটের উপর সরকার গঠন ও প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি নির্ভর করবে, যেখানে সাদর মুভমেন্ট ও তাদের অন্য শরিকরা এগিয়ে থাকবে। একই সঙ্গে অতীতের মতোই পছন্দসই প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রেও সাদর মুভমেন্ট প্রধান ভূমিকায় অবতীর্ণ হবে। কোন কোন পর্যবেক্ষক বলছেন, নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে মুক্তাদা সাদরের বক্তব্যের পেছনে 2টি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, হতে পারে এটা নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকার একটা কৌশল, কেননা নির্বাচন অনুষ্ঠানের এখনও 3 মাস বাকি রয়েছে। দ্বিতীয় উদ্দেশ্য হতে পারে, বর্তমান সরকারের আমলে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন হাসপাতালে আগুন লাগা কিংবা সাম্প্রতিক সহিংসতায় 130 জন বেসামরিক মানুষ হত্যার মতো ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা না থাকার বিষয়টি প্রমাণ করা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ঈদের পর 14 দিনের লকডাউনে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী শিল্প কারখানা খোলা রাখার দাবি জানিয়েছেন শিল্প মালিকরা। তারা মন্ত্রী পরিষদ সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ঈদের পরে 14 দিনের লকডাউনের মাঝে পোশাক কারখানা সহ রপ্তানিমুখী শিল্প কলকারখানা খোলা রাখার দাবি জানিয়েছেন শিল্প মালিক। তারা মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন লকডাউনের মধ্যে কারখানা বন্ধ থাকলে রপ্তানিমুখী শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করে পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এই দাবি জানিয়েছেন। শনিবার এ নিয়ে আরেকটি সভা ডাকা হয়েছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মালিকগণ। এ প্রসঙ্গে বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের আহ্বায়ক আবুল হোসেন রেডিও তেহরানকে বলেছেন, কারখানা খোলা রাখা বা চালু রাখার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা করা।
কারখানা খোলা যদি রাখতেই হয় শিল্পের সাথে, তবে সেক্ষেত্রে অবশ্যই যে স্বাস্থ্যবিধি যেটা সরকার নির্ধারণ করেছেন সেটা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে হবে। অর্থাৎ একজন শ্রমিকের যে শারীরিক দূরত্ব কারখানার ভেতরে সেটা রক্ষা করতে হবে, এবং কারখানার ভেতরে যে সমস্ত স্বাস্থ্য বিধি বিধান থাকার কথা রাখার কথা সেগুলো প্রতিপালন করতে হবে, এবং তার বাসস্থান থেকে ফ্যাক্টরিতে আসা যাওয়ার ক্ষেত্রে যে স্বাস্থ্য নিরাপত্তার যে সমস্ত বিধানগুলো মেনে চলা দরকার সেটা নিশ্চিত করতে হবে। সর্বোপরি যেখানে শ্রমিকরা বসবাস করে সেটা তো নিঃসন্দেহে একটা ঝুঁকি এলাকা বা খুবই ঘনবসতি এলাকা, সেখানেও সরকারের তদারকি জোরদার করা দরকার। করোনা মোকাবেলার জন্য প্রথম তো মাস্ক, দ্বিতীয় হচ্ছে যেটা স্থায়ী সমাধান সেটা হচ্ছে ভ্যাকসিনেশন, কারণ তারা দেশের অর্থনীতিকে এখন পর্যন্ত যেটুকু সচল আছে সেটা আমার শ্রমিকরাই সচল রেখেছেন। তো সেই প্রায়োরিটি আমার শ্রমিকরা অবশ্যই ভ্যাকসিন পাওয়ার অধিকার সংরক্ষণ করে।
এ প্রসঙ্গে বিজিএমই এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম গণমাধ্যমকে জানিয়েছেন, শ্রমিকদের মধ্যে বিরাট সংখ্যক নারী পুরুষ ছুটিতে করোনা কবলিত উত্তর পশ্চিম বা দক্ষিণাঞ্চলীয় জেলাগুলিতে গিয়ে মারাত্মক সংক্রামক ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে রাজধানীতে ফিরে আসবেন সেটা মোটেই কাম্য হতে পারে না। বিজিএমই নেতাদের উদ্বেগ হচ্ছে, করোনার প্রথম ধাক্কায় শিল্প কারখানাগুলো অনেক অর্ডার বাতিল হয়েছিল সেগুলো ফিরে এসেছে, এগুলো বাস্তবায়ন করে উইন্টার ও ফল সিজনের জন্য সোয়েটার, জ্যাকেট, হুডি এসবের চালান 15 আগস্টের মধ্যে শিপমেন্ট করতে হবে। কোনো কারণে এই শিপমেন্টগুলো যদি ছুটে যায় বা বিলম্ব হয় তবে ফ্যাক্টরিগুলো দেউলিয়া অবস্থার মধ্যে চলে যাবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা,
প্রিয় শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা পাশ্চাত্যে দারিদ্র সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি। আজকের আসরে আমরা মার্কিন সমাজে বন্দুক তথা আগ্নেয়াস্ত্র সহিংসতা নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতা ক্রমেই বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সহিংসতাকে মহামারী হিসেবে বর্ণনা করেছেন। পত্রপত্রিকাতেও এ বিষয়ে নিয়মিত লেখালেখি হচ্ছে। 2019 সালের 19 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন টাইম এক প্রচ্ছদ প্রতিবেদনে লিখেছে, আগ্নেয়াস্ত্র সহিংসতা এখনই থামাতে হবে। টাইমের প্রচ্ছদে সেদেশের ব্যাপক গুলির ঘটনাকে গুরুত্ব দিয়ে সে সময় তুলে ধরা হয়। এক বছর ধরে যেসব এলাকায় ব্যাপকভাবে গুলির ঘটনা ঘটেছিল সেগুলোর নাম দিয়ে প্রচ্ছদটি সাজানো হয়। এরপর বড় অক্ষরে লেখা হয় এনাফ, অর্থাৎ যথেষ্ট। পাশ্চাত্যের দেশগুলোতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতা এখন প্রতিদিনের স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। সেদেশে গোলাগুলিতে ব্যাপক হত্যা যেন রুটিনে পরিণত হয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে মনে হচ্ছে সেদেশের সমাজ এসব হত্যাকাণ্ডকে স্বাভাবিক ঘটনা বলেই মেনে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলির 72 ঘন্টার একটি চিত্র তুলে ধরলেই এর ব্যাপকতা সবার সামনে সুস্পষ্ট হবে।
চলতি 2021 সালের 2 জুলাই থেকে 4 জুলাই এই 3 দিনে অর্থাৎ 72 ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিতে কমপক্ষে 150 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে মার্কিন টিভি চ্যানেল CNN জানিয়েছে, এই 3 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে 400+ গুলির ঘটনা ঘটেছে। তারা বলেছে শিকাগোতে তুলনামূলক বেশি গুলি ও মৃত্যুর ঘটনা ঘটেছে। শিকাগো হচ্ছে আমেরিকার তৃতীয় বৃহত্তম নগরী। এ শহরে 4 জুলাই একদিনে মোট 88 জনকে গুলি করা হয়েছে, এতে মারা গেছেন 14 জন। সহিংসতার পরিমাণ বেড়েছে নিউ ইয়র্কেও। সেখানকার পুলিশ দপ্তর জানিয়েছে এ শহরে 3 দিনে 21টি স্থানে গুলির ঘটনা ঘটেছে, এতে হতাহত হয়েছেন 26 জন। আগ্নেয়াস্ত্রের গুলিতে যারা নিহত হন তাদের একটা অংশ হচ্ছে নিষ্পাপ শিশু। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর বন্দুকের গুলিতে কমপক্ষে 1,300 শিশু নিহত হয়। কয়েক বছর আগে মার্কিন সরকারের তৈরি করা এক পরিসংখ্যানেই একথা বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষকরা জানিয়েছেন প্রতি বছর 5,800 শিশু বন্দুকের গুলিতে গুরুতর আহত হয়। গবেষণায় বলা হয়েছে আগ্নেয়াস্ত্রের গুলিতে যেসব শিশু নিহত হচ্ছে তাদের মধ্যে মাত্র 6% দুর্ঘটনাবশত, বাকিগুলো হত্যাকাণ্ড কিংবা আত্মহত্যার মতো ঘটনা। 1 বছরের শিশুরাও বন্দুক সহিংসতার শিকার হচ্ছে। গবেষক ক্যাথরিন ফোলার জানিয়েছেন প্রতি বছর আগ্নেয়াস্ত্রের গুলিতে শিশু মৃত্যুর ঘটনা একটি উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছে গেছে। প্রতিদিন 19 জন শিশু আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা যাচ্ছে, নয়তো গুরুতর আহত হচ্ছে। গবেষণার তথ্য অনুযায়ী 2007 সাল থেকে 2015 সালের মধ্যে আগ্নেয়াস্ত্রের গুলিতে শিশুর মৃত্যুর সংখ্যা 60% বৃদ্ধি পেয়েছে। এখনও এই প্রবণতা অব্যাহত রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী শিশুরা যখন তাদের পরিবার কিংবা ছেলে বন্ধু এবং মেয়ে বন্ধুর সাথে সম্পর্ক নিয়ে জটিলতায় পড়ে তখন তারা আত্মহত্যার পথ বেছে নেয়। এক্ষেত্রে শ্বেতাঙ্গ আমেরিকান শিশুদের আত্মহত্যার প্রবণতা অন্যদের তুলনায় 4-5 গুণ বেশি। আগ্নেয়াস্ত্রের গুলিতে কোন রাজ্যে শিশু নিহত হবার প্রবণতা বেশি সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বিশ্লেষণে দেখা গেছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং লুইজিয়ানায় আগ্নেয়াস্ত্রের গুলিতে শিশু মৃত্যু বেশি হয়েছে। গবেষকরা বলেছেন পৃথিবীর অন্য দেশগুলোতে আগ্নেয়াস্ত্রের গুলিতে শিশু মৃত্যুর ঘটনা আমেরিকার তুলনায় অনেক কম। সারা বিশ্বের জনসংখ্যার প্রায় 4.4% মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, কিন্তু সারা পৃথিবীর 42% বন্দুক রয়েছে আমেরিকায়। 2015 সালে আলাবামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাডাম ল্যাংফোর্ড পরিচালিত গবেষণায় দেখা যায় 1966 সাল থেকে 2012 সাল পর্যন্ত বিশ্বজুড়ে গোলাগুলির 31% ঘটেছে আমেরিকায়। এত মৃত্যুর পরও আমেরিকায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেই।
মার্কিন জনগণের একটা অংশ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণে ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে বলে তারা বিশ্বাস করেন না। তাদের মতে এটা স্বাভাবিক ঘটনা, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করা হলেও এমন হত্যাকাণ্ড ঘটতেই থাকবে। তাদের অনেকের কাছেই ব্যক্তিগত অস্ত্র একটা সম্মানের কারণ, এটা বহু মানুষের অবসর কাটানোর সঙ্গী। তারা অস্ত্রকে আত্মরক্ষার মূল মাধ্যম হিসেবে দেখছে। আসলে এটা বংশ পরম্পরায় চলে এসেছে, এটা তাদের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণেই গুলিতে এত বেশি মানুষের প্রাণহানি ঘটে। তবে বিশেষজ্ঞদের মত, এই সংস্কৃতি মার্কিন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, অস্ত্র ব্যবসায়ীদের মুনাফা এক্ষেত্রে ভূমিকা রাখছে। এসব কারণে এই সমস্যার সমাধান সহজে হবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র বহন অধিকারের প্রধান মুখপাত্র হিসেবে পরিচিত সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন বা NRA সবসময় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতি বছর তারা এই কাজে কোটি কোটি ডলার ব্যয় করছে। রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তাদের শক্তিশালী লবি।
ওহাইও বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত সমাজতাত্ত্বিক ও আমেরিকার বন্দুক সংস্কৃতি গ্রন্থের লেখক জিমি টেইলর বলেছেন, সুদূর ভবিষ্যতে কোনো পরিবর্তনের আশা কেবল চিন্তার মধ্যে সীমাবদ্ধ। বড় কোনো সংস্কার আনতে হলে এমনকি প্রেসিডেন্ট নিজেই উদ্যোগ নিলেও তা পাশ করাতে অনেকগুলো আইনি ও প্রশাসনিক বাধা মারাতে হবে। আমেরিকার বন্দুক অধিকার কর্মীরা যুক্তি দেখিয়ে বলেন, অস্ত্র নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নেই, আইন করে কখনো অপরাধীর অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না, কারো মানসিকতাও পরিবর্তন করা যায় না।
শ্রোতা বন্ধুরা, আজকের আসরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা শুনবেন আগামী আসরে। সে আসরেও আপনাদের উপস্থিতি কামনা করছি। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 16 জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসলে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা সিআইডিতে হস্তান্তর। প্রথম আলো, ষড়যন্ত্র চলছে আরেকটা 111-এর সৃষ্টির, সেদিন আর আসবে না। দৈনিক কালের কণ্ঠ, স্বাভাবিক নয় এমন শিশুর ঘোষণায় রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না। দৈনিক ইত্তেফাক, কারখানার কমপ্লায়েন্সের জন্য নতুন সংস্থা করার কথা ভাবছে সরকার, সালমান এফ রহমান। দৈনিক মানব জমিন, ইন্দোনেশিয়ায় মহামারী বিপর্যয়, লাশ পড়ে আছে বাড়ি ঘরে, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম, এ কোভিড পরিস্থিতিতে কেন উপনির্বাচনের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন মমতা, প্রশ্ন শুভেন্দুর, আনন্দবাজার পত্রিকা। তালেবানি তাণ্ডবের মাঝে তাসকন্দে আফগান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, সংবাদ প্রতিদিন। একই পত্রিকার আরও একটি শিরোনাম, দ্বিতীয় ঢেউয়ের আগেও এমনই হয়েছিল, 6 মুখ্যমন্ত্রীকে সতর্কতা প্রধানমন্ত্রী মোদীর। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানার আগুনে পড়ে 52 জনের মৃত্যুর ঘটনায় করা মামলাটির তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এছাড়া কাল দুপুর 12টার দিকে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসেন একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে সিআইডি থেকে জানানো হয়েছে। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, 111-এর কুশলীরা এখনো ষড়যন্ত্র করছে আরেকটা 111 সৃষ্টি করতে, সেদিন আর আসবে না। সেই রঙিন খোয়াব যারা দেখছেন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজের বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এদেশের রাজনীতির ইতিহাসে ওয়ান ইলেভেন একটি দুষ্ট ক্ষত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ক্ষত সৃষ্টি হয়েছে বিএনপির হটকারী এবং ক্ষমতালোভী রাজনীতির কারণে। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সুস্থ ও স্বাভাবিক নয় এমন এক শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না। একটি রাজনৈতিক দল গঠন করতে আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে। বৃহস্পতিবার মোহাম্মদপুর জাকির হোসেন রোড মাঠে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য পণ্য বিতরণ শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রোশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা বিবেচনা করা উচিত ছিল। কারখানার কমপ্লায়েন্সের জন্য নতুন সংস্থা করার কথা ভাবছে সরকার, সালমান এফ রহমান। দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের সব শিল্প কারখানার অগ্নি নির্বাপন ভবনের কাঠামো ও পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে আলাদা একটি সংস্থা করার কথা ভাবছে সরকার। তিনি বলেন, এজন্য যদি বিদ্যমান আইনের সংশোধন করতে হয় প্রয়োজনে তাও করা হবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দেশের কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কমপ্লায়েন্স নিশ্চিত করার লক্ষ্যে সরকার সালমান এফ রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এই অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইন্দোনেশিয়ায় মহামারী বিপর্যয়, লাশ পড়ে আছে বাড়ি ঘরে। বাংলাদেশ প্রতিদিনের এই শিরোনামের খবরে বলা হয়েছে, বাড়ির ভেতর থেকে লাশ বের করছেন দমকল বাহিনীর একজন কর্মী, অনেকেই মারা গেছেন অক্সিজেন সংকটের কারণে। মৃত্যুর সময় তাদের পাশে কেউ ছিল না। অনেক ক্ষেত্রে প্রতিবেশীরা উদ্ধার কর্মীদের খবর দিয়েছে আসার জন্য। করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুতে ইন্দোনেশিয়ার পরিস্থিতি এখন এরকমই দাঁড়িয়েছে। বিবিসির ইন্দোনেশিয়ার সার্ভিসের সাংবাদিক ভালদিয়া বারাপুত্রি লিখেছেন, এশিয়া মহাদেশের মধ্যে ইন্দোনেশিয়া হয়ে উঠছে করোনা ভাইরাস সংক্রমণের নতুন আরেকটি হটস্পট। গত দেড় বছরের মধ্যে ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ এখন সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি বেশ ভয়াবহ, দুটি টিকা তো দূর অস্ত, অনেকে এখনো একটি টিকাই পাননি, তাই রাজ্যে এখন কোনো উপনির্বাচন আয়োজনের পরিস্থিতিতে নেই। শুক্রবার হুগলিতে কথা বলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার বৈঠকে সচুড়ায় দলীয় কার্যালয়ে এসে শুভেন্দু বলেন, যারা শতাধিক পৌরসভার ভোট করতে পারে না, সার্কুলার অনুযায়ী গত 15 জুলাই থেকে লোকাল ট্রেন চালানো শুরু করতে পারেনি, তারা এখন উপনির্বাচনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে ক্রমে হারানো জমি উদ্ধার করেছে তালেবান, সেই সঙ্গে শুরু হয়েছে শরিয়ত আইনের নামে অত্যাচার। জঙ্গিদের দখল করা এলাকায় ফের সেই প্রস্তর যুগে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে মহিলাদের। এহেন পরিস্থিতিতে আফগানিস্তানের অবস্থা নিয়ে সেদেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানি সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তাসকুন্দে ম্যারাথন বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার উজবেকিস্তানের রাজধানী তাসকন্দে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সূত্রের খবর, পাহাড়ি দেশটিতে দ্রুত তালেবানের আগ্রাসন ও আফগান ফৌজের হারের বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। দৈনিক সংবাদ প্রতিদিনের অন্য একটি শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা পরিস্থিতি নিয়ে দেশের সবচেয়ে বেশি প্রভাবিত ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আসলে দেশের অন্যান্য প্রান্তে করোনার প্রকোপ এখন অনেকটা কম হলেও এই ছটি রাজ্যে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ। উল্টো গত কয়েকদিনে নতুন করে এই মারণ ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা দিয়েছে, আর সেটা নিয়েই এদিন রাজ্যগুলোকে সতর্ক করেছেন মোদী। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু মন ব্যথিত হয়ে যায় যখন করোনা মহামারীর মধ্যেও রূপগঞ্জ ট্র্যাজেডির মতো ঘটনায় 52 জন পুড়ে অঙ্গার হয়ে মারা যায়। আজ আমরা রূপগঞ্জ ট্র্যাজেডি নিয়ে কথা বলব, আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক, নগর পরিকল্পনাবিদ, স্থপতি ইকবাল হাবিব। জনাব ইকবাল হাবিব, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব ইকবাল হাবিব, সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 52 জন কর্মী পুড়ে অঙ্গার হয়ে মারা গেছেন, মর্মান্তিক ওই ঘটনা সম্পর্কে আপনি কি বলবেন? এটিকে কি নিছক দুর্ঘটনা বলবেন?
আমি প্রথমত যারা অস্বাভাবিক মৃত্যুবরণ করলেন তাদের হৃদয়াত্মার প্রতি আমার সহানুভূতি বার্তারাত কামনা করছি, পরিবারের প্রতিও সহানুভূতি, কিন্তু এটি আমি দুর্ঘটনা হিসেবে দেখতে রাজি নই। আমি মনে করি এটি একটি অবহেলাজনিত হত্যাকাণ্ড ঘটেছে, মর্মান্তিক শব্দটা ব্যবহার করেছেন, আমি আপনার সাথে একমত। ভবনটি পুড়ে যাওয়ার কোনো মর্মান্তিকতা দেখি না, এরকম ভবন আমাদের নগর জীবনে নগরায়ণে থাকাই উচিত। যেই সমস্ত ভবন মৃত্যু কূপ তৈরি করবে তার শ্রমিকের জন্য, সেই ভবন ভবন নয়, বরং অবশ্যই তার পুলিশ সাফা প্রয়োজন, পুরে খাক হয়ে যাওয়া উচিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ভবনটি গুদাম হিসেবে তৈরি হওয়ার পরে চাকস্যাত গত 5-6 বছর আগে কারখানায় পরিণত হলো, এবং এই ভবনটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সীমানার মধ্যে থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদ থেকে অনুমোদিত হলো। এই ভবনটিতে ফায়ার সার্ভিস এবং কিছু অনুমতি ছাড়া কারখানা গুদাম করার কোনো সুযোগ নেই, তারপরে তা হলো। এই ভবনটিতে বণিক সম্প্রদায়ের সার্টিফিকেশন, শিল্প মন্ত্রণালয়ের এবং শ্রম মন্ত্রণালয়ের সার্টিফিকেশন ছাড়া কোন কারখানা চলার কথা না, সেটাও হলো। এবং তাদের পরিদর্শকরা পরিদর্শন না করেই এইখানে 15 বছরের কিশোর কিশোরীদেরকে 40% শ্রমিক হিসেবে কাজ করার ব্যবস্থা করে দিল, এবং তারপর এখন যখন আগুনে পুড়ে গেল তখন সকল দোষ কৃষ্ণ ব্যাটা, অর্থাৎ যারা মারা গেল দেখেন তাদেরই দায়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার অন্যতম প্রধান কারণ আমরা একটা ইনডিগনিফিকেশনের অসুস্থতায় ভুগছি। আমরা 1975 সালে জাতির জনকে খুন করে তারপরে ভেবেছি ইনডিগনিফিকেশন করা সম্ভব, যদিও সে বিচার আমরা করেছি, কিন্তু সর্বত দায়িত্ব কাণ্ড জ্ঞানী এবং দায়বদ্ধতাবিহীন কর্মকাণ্ড একেবারে সর্বজন গৃহীত হয়ে গেছে। এবং এই ভবনের আগেই আমাদের তাজরিন এবং এর পাশাপাশি গত 1.5 বছরে আরো 3টি ভবন পরপর পড়ে যাওয়া, একইভাবে চুরি হাত্তায় আগুনে তদ্বয়ে মানুষ মারা যাওয়া, সব ঘটনাগুলো তদন্ত কমিটি হয়েছে, কিন্তু এই হত্যাকাণ্ড গুলোর কোন ধরনের বিচার না হওয়ার সংস্কৃতি তৈরি হচ্ছে। আমি মনে করি সে কারণেই আমরা এই শ্রমিকের মৃত লাশের উপর আমাদের জাতীয় জীবনের জুস গ্রহণ করার সংকল্প করেছে। এই ধরনের কাজ আমি আবারও বলছি হত্যাকাণ্ড হিসেবে আমাদের গ্রহণ করতে হবে, দায় নিতে হবে এবং সংশ্লিষ্ট সকলের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।
জনাব ইকবাল হাবিব, রূপগঞ্জের ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো গত ১১ বছরে খুবই আলোচিত ৫টি অগ্নিকাণ্ড ঘটেছে, তার মধ্যে নিমতলি, চকবাজারের চুড়িহাট্টা, আশুলিয়ায় তাজরিন পোশাক শিল্প, নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণ, এরকম একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, এসব ঘটনার দায় আসলে কার?
আমি একবারে পরিষ্কার করে বলি, সংবিধানে বলেছে যানমালের নিরাপত্তার জন্য সরকারকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় বা হলো, যদি তাই হয়ে থাকে তবে দায় সরকারকে নিতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু সরকার মানে কোনো ব্যক্তি, কোনো বিশেষ গোষ্ঠী না, সংশ্লিষ্ট যে সমস্ত সংস্থা, অধিদপ্তর অথবা কর্তৃপক্ষ এই কার্যক্রম বিনা দ্বিধায় আনচ্যালেঞ্জ অবস্থায় যেতে দিলেন, এই অবৈধ কার্যক্রমকে বৈধ করলেন অথবা বৈধতার হলুস দিলেন অথবা দেখেও না দেখার ভান করলেন, তাদেরকে দায়টা নিতেই হবে। এবং সেই দায় শুধুমাত্র দায়িত্বহীন আচরণের দায় হিসেবে দেখতে আমরা দিতে রাজি নেই। আমি মনে করি এই দায় হত্যাকাণ্ডের দায় হিসেবে দেখতে হবে। যানবাহনের নিরাপত্তার কথা বলে সরকার কিন্তু অজস্র মানুষকে জেলে ভরতে পারে, যে কাউকে অ্যারেস্ট করতে পারে, যে কাউকে গুলি করে হত্যা করে, যদি এতটা ক্ষমতা দেওয়ার পরে তার ব্যর্থতা রোধ করে অপারগতা হয় তবে তো আমাদের সংবিধান নিয়ে প্রশ্ন করতে হয়। আমি সে কারণে এককভাবে কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে দায়ী না করে সরকারকে দায় মোচনের দায়িত্ব নিতে হবে। বিচারহীন সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা কোনো ধরনের উৎকর্ষতা প্রত্যাশা করতে পারি না এবং জীবনগুলো বারবার আমরা ক্রমাগত ভাবে বিসর্জন দিতে পারবো না, সে কারণেই ঘুরে দাঁড়ানোর জন্য হলেও এই দায় সরকারকে নিতে হবে।
জি, রূপগঞ্জ ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া ৫২ জনের মধ্যে অর্ধেক শিশু। বাংলাদেশে প্রচলিত শ্রম আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সের শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা দণ্ডনীয় অপরাধ। শিশু অধিকারের কথা বলা হচ্ছে, মানবাধিকারের কথা বলা হচ্ছে, অথচ শিশুরা মারা যাচ্ছে কারখানার আগুনে পড়ে। এ বিষয়ে আপনি কি বলবেন?
অ্যাকচুয়ালি শিশুদের উকিল হিসেবে সরকারই শিশু মন্ত্রণালয় তৈরি করেছে। এই সমস্ত আইন বহির্ভূত কার্যক্রম রদ করার জন্য শ্রম মন্ত্রণালয় তৈরি করেছেন এবং কারখানাগুলোকে যেন এটা না ঘটে, যেহেতু কারখানাগুলো অনেক বেশি স্ট্রাকচার, অনেক বেশি সুগঠিত আইন কানুন বিধেয় দিয়ে, সে কারণে শ্রম মন্ত্রণালয়ের পাশাপাশি শিল্প মন্ত্রণালয় এইসব কারখানা পরিদর্শন একটি আলাদা অধিদপ্তর তৈরি করেছে। দেখেন, তিনটি অধিদপ্তরের থাকা সত্ত্বেও এই সেক্টরে শিশু শ্রম বন্ধ হচ্ছে না, কিন্তু গার্মেন্ট সেক্টর নিট অথবা ওভেনে আপনি কিন্তু এই ঘটনা দেখবেন না। তার মানে আমরা চাইলেই যে পারি তার উদাহরণ যখন আমার চোখের সামনে, তখন এই মর্মান্তিক কাণ্ডগুলো যারা ঘটাচ্ছেন তাদের দায় শুধু তাদের উপর না দিয়ে যাদের অবহেলায়, যাদের দায়িত্বহীন কাণ্ডজ্ঞানহীন কার্যক্রমের জন্য হচ্ছে তাদের প্রত্যেককে জেলে ভরা দরকার, তাদের প্রত্যেককে বিচারের আওতে আনা দরকার অথবা সেই সমস্ত সংস্থা ভেঙে পুনর্গঠন করা দরকার। আমি মনে করি এই বিষয়ে একটা টাস্ক ফোর্স গঠন করা জরুরি।
জনাব ইকবাল হাবিব, সবশেষে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন মারা গেলেন এবং গত ১১ বছরে ৫টি আলোচিত অগ্নিকাণ্ডে শত শত মানুষ মারা গেছেন, সেজন্যে ৯টি রিট হয়েছিল, এবারও মামলা হয়েছে, কিন্তু আগের সেসব রিটের চূড়ান্ত নিষ্পত্তি আজও হয়নি। তো এই যে প্রান্তিক মানুষগুলো মারা গেলেন এবং আপনি বিচারহীনতার বিষয়টির কথাও বলছিলেন, তো তারা আসলে কি বিচার পাবে, আপনার কি মনে হয়?
আমি এই সেক্টরের এই অমানবিক আচরণের বিরুদ্ধে এসিড সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে চাই। যখন স্পেশাল ট্রাইব্যুনাল তৈরি করে এর বিচার শুরু হলো এবং অল্প কয়েকটা শাস্তি দেওয়া হলো, আমি নিশ্চয়ই মনে আছে যে কি রকমের পরিণতি আমাদের তখন ছিল, সেখান থেকে যদি আমরা ঘুরে দাঁড়িয়ে, তার মানে এটি সম্ভব, এটি করার জন্য প্রকৃত অর্থে আমাদেরকে ওই ধরনের ট্রাইব্যুনাল গঠন করতে হবে, প্রয়োজনে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে এইগুলির একটা বিচারহীন সংস্কৃতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটাও সমান্তরাল ভাবে করা প্রয়োজন। তবে এটা মনে রাখতে হবে, আমরা যেহেতু পেরেছি কোনো না কোনো জায়গায় একই রকম ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, এখানে না পারার কোনো অজুহাত আমাদের কাছে গ্রহণযোগ্য না। আর 50,000-1,00,000 টাকা জরিমানার যে সংস্কৃতি তার থেকে বেরিয়ে 50,00,000-1,00,000 টাকার সংস্কৃতিতে যাওয়া উচিত, কারণ এই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বিভিন্ন ভাবে তাদের নিজেদের মেশিন পত্র কিন্তু কাভারে থাকে। আপনি জেনে দুঃখ পাবেন, আমি আপনাকে পরিষ্কার ভাষায় আমাদের ইন্সপেকশন রিপোর্ট থেকে বলছি, এই ফ্যাক্টরিটির মূল্যবান কারখানা সম্পত্তি গুলো কিন্তু ফ্যাক্টরির কর্মচারীরা এবং দমকল বাহিনীর মাধ্যমে সুরক্ষিত হয়ে শুধু মারা গেল মানুষকে। এটা যে কত বড় অন্যায়, এটা যে কত বড় দৃষ্টিভঙ্গি, কত একটা দুর্বিনীত দুর্বৃত্তা, এখান থেকে ঘোরার জন্য কঠিন পদক্ষেপ অবশ্যই নিতে হবে।
তো জনাব ইকবাল হাবিব, রূপগঞ্জ ট্র্যাজেডি, 52 জনের মৃত্যু, অনিয়ম, দায়হীনতা সংস্কৃতি, বিচারহীনতা সহ সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, সহমর্মিতা জ্ঞাপন করছি রূপগঞ্জ ট্র্যাজেডিতে মারা যাওয়া মানুষগুলোর জন্য, তারা ন্যায় বিচার পাক সেই প্রত্যাশা থাকছে।
বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। আলোচনার মাধ্যমে আফগান সংকট সমাধানের আহ্বান জানালো ইরান। কালানুর শহরে যুদ্ধবিরতি, সারাদেশে তালেবানের একক আধিপত্য মানবে না কাবুল। বাংলাদেশে আরেকটি ওয়ান এলিফেন্ট সৃষ্টি করতে সেই সময়ের কুশলিবরা ষড়যন্ত্র করছে, অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের। আফগানিস্তানে যুদ্ধের ছবি তুলতে গিয়ে ভারতীয় সাংবাদিক নিহত, ভারতের উত্তরপ্রদেশে গণতন্ত্র ভেঙে পড়েছে বলে প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, এবং ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে একজন লেবাননি নাগরিককে আটক করেছে বৈরুত, জিজ্ঞাসাবাদে অপরাধের স্বীকারোক্তি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন, এর কামনায় খোদা হাফেজ। ¶¶